শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
রোববারের ভোট নিয়ে এখনো বিতর্কের ইতি হয়নি। ভোট ডাকাতির অভিযোগে জাতীয় ঐক্যফ্রন্ট ফলাফল প্রত্যাখ্যান করেছে।
নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে পশ্চিমাদেশ, সে সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে নির্বাচনে সংঘটিত বিভিন্ন অনিয়মের সুষ্ঠু তদন্ত ও সমাধানের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্য।
আর রয়েছে ভারতে মহিলাদের ব্যাপক মানববন্ধন সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দক্ষিণ ভারতের কেরলের শবরীমালা মন্দিরে সব বাধা অগ্রাহ্য করে প্রবেশ করলেন 50 অনূর্ধ্ব দুই মহিলা।
আর আজ আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় নির্বাচন পরবর্তী বাংলাদেশ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরুদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি নেতৃবৃন্দকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউসের বক্তব্য মোতাবেক যেটা কিনা হবে সীমান্ত নিরাপত্তা বিষয়ে অবহিতকরণ সমাবেশ। এটা হবে আজ বুধবার দিন, আংশিক সরকার বন্ধের দ্বাদশ দিনে। এ সমাবেশে সেনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল উপস্থিত রইবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বৈঠকে সেনেট সভার সংখ্যালঘু দলের নেতা চাক সুমার অথবা তাঁর ডেমোক্র্যাট দলীয় সতীর্থরা এবং সে সঙ্গে কংগ্রেস প্রতিনিধি পরিষদের স্পিকার হতে চলেছেন যিনি সেই ন্যান্সি পেলোসি থাকবেন কি না, বা দুপক্ষ বৈঠককে সরকার বন্ধ খতম করে পুরোদস্তুর সরকারি কাজকর্ম আবার আরম্ভ করানোর সুযোগ হিসেবে ব্যবহার করবেন কিনা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। নবনির্বাচিত কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন বসতে চলেছে বৃহস্পতিবার। এতে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা রইবে ডেমোক্র্যাট দলীয়দের হাতে এবং এ কক্ষের ভাবি স্পিকার ন্যান্সি পেলোসি দুই খণ্ডের আইন প্রস্তাব উত্থাপনের চিন্তা করছেন, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অচল পড়ে থাকা সংস্থাগুলোর সবকটিরই প্রায় অর্থায়নের ব্যবস্থা থাকবে সেপ্টেম্বরের শেষ তক এবং স্বরাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটির অর্থায়নের বন্দোবস্ত হবে 8 ফেব্রুয়ারি অবধি। ট্রাম্প যে মেক্সিকো সীমান্তবর্তী প্রাচীরের জন্য $500 কোটি চাইছেন এর ভেতরে সে অর্থ সামিল থাকছে না। ডেমোক্র্যাটরা এর আগে সীমান্ত সুরক্ষা বাবদে অন্যান্য খরচ খরচার জন্য $130 কোটি দিতে চেয়েছিল। ওদিকে যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল প্রহরীরা গতকাল মঙ্গলবার সান ডিয়েগো সীমান্তের কাছে সীমান্ত বেড়া লঙ্ঘনের চেষ্টা চালাচ্ছিল। এমনি প্রায় 125 অভিবাসীকে আটকাতে মরিচ গুঁড়ার স্প্রে ছিটিয়েছে, কাঁদানে গ্যাস মেরেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগীয় কর্মী এবং সীমান্ত সুরক্ষা দল বলছে অভিবাসীরা সীমান্ত বেড়া ডিঙোনোর বা তার নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে এগুনোর চেষ্টা করছিলেন। তবে মঙ্গলবারই জারি করা এক বিবৃতিতে বলা হয় সীমান্ত ডিঙিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিলেন তারা নয়, ইট পাথর নিক্ষেপকারী অভিবাসীদের লক্ষ্য করেই কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম রেকর্ড সংখ্যায় একটানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছেন। ইতিমধ্যে রবিবারের সাধারণ নির্বাচনে তাঁর দলের বিপুল সংখ্যাধিক্য বিজয় সহিংসতা ও ভোট কারচুপির কলুষ লিপ্ত বলে শোনা যাচ্ছে। ভোট প্রাপ্তির ব্যাপারে ভোটারদের ওপর জোর জবরদস্তির অভিযোগ যেমন শোনা যাচ্ছে, তেমনি শোনা যাচ্ছে ক্ষমতাসীন দলের তরফের সমর্থকদের দ্বারা বিরোধী দলের পোলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে না দেবার অভিযোগও। সর্ববৃহৎ বিরোধী দলীয় জোট জাতীয় ঐক্য জোটের তরফ থেকে রবিবার নির্বাচনকে বাতিল ঘোষণার দাবি তোলা হচ্ছে। জাতীয় ঐক্য জোটের চেয়ারম্যান কামাল হোসেন দেশে ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, হাস্যকর নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করি, নির্দল সরকারের অধীনে নতুন করে ফের নির্বাচন হতে হবে। নির্বাচন কর্তৃপক্ষ অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছেন আর একটা নির্বাচন হতেই পারে না। বাংলাদেশের ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, নির্বাচন কমিশনের খামতি থেকে থাকলে তা নিরূপণ করা দরকার বলেই মনে করি আমরা, মন্তব্য করেন তিনি ভয়েস অফ আমেরিকার কাছে। হিউম্যান রাইটস ওয়াচ গ্রুপের দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন মানুষকে তাঁদের পছন্দ মাফিক ভোট দিতে দেওয়া হয়নি, এ তো সাংঘাতিক গুরুতর অভিযোগ। গাঙ্গুলি ভয়েস অফ আমেরিকাকে বলেন আন্তর্জাতিক সম্প্রদায় এসব অভিযোগ অগ্রাহ্য করতে পারে না, এগুলো গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে হবে বলে জানান তিনি ভয়েস অফ আমেরিকাকে। বাংলাদেশ নির্বাচন নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
সরকার বলছে এটা জনরায়কে কলঙ্কিত করার প্রচেষ্টা, জনগণ তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভোটে পরাজিত হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি। বিদেশি সংবাদ মাধ্যমে নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে। ওয়াশিংটন পোস্ট লিখেছে জয়ের বিরাট ব্যবধান বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। নির্বাচনের আগে আওয়ামী লীগ জয়ী হবে এমন ভবিষ্যৎবাণী করেছিল বিলেতের বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট। নির্বাচনের পর পত্রিকাটি লিখেছে ভোটের বিব্রতকর ব্যবধান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বিএনপি এই নির্বাচনে সবচেয়ে পরাজিত পক্ষ নয়, বড় পরাজিত পক্ষ হচ্ছে দেশের গণতন্ত্র। সিএনএন তার অনলাইন সংস্করণে এক রিপোর্টে নির্বাচনকে বিতর্কিত মন্তব্য করে বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ স্পষ্ট নয়। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পশ্চিমা মিডিয়ার কড়া সমালোচনা করে বলেছেন তাদের রিপোর্ট হতাশাজনক ও পক্ষপাত দুষ্ট। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মুজিবুর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ নির্বাচন নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
পৃথক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্য 2014 সালের নির্বাচন বর্জনের পর এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রশংসা করে বলেছে এটি একটি ইতিবাচক অগ্রগতি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র রবার্ট পালাদিনো এক বিবৃতিতে বলেছেন নির্বাচনের দিনে ভোটারদের ভোটদানে বিরত রাখার অনিয়মের অভিযোগ উঠেছে, যার ফলে নির্বাচনী প্রক্রিয়ার উপর মানুষের আস্থাকে ক্ষুণ্ণ করেছে। ইইউ এক বিবৃতিতে বলেছে পুরো প্রক্রিয়ায় উল্লেখযোগ্য বাধা ভোট এবং প্রচারণাকে ব্যাহত করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড নির্বাচনের আগে এবং নির্বাচনের দিনের বিভিন্ন অনিয়ম এবং বেআইনি সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনপক্ষই নির্বাচনকালীন সকল অভিযোগের পূর্ণ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানে খবর শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে দুই নারী ঋতুমতী রমণী মন্দিরে ঢুকতে পারবেন না। শতাব্দী প্রাচীন এই নিষেধাজ্ঞা ভেঙে মন্দিরে প্রবেশ করলে পর প্রতিবাদের ঝড় উঠেছে প্রচণ্ড জোরে। পুলিশ কাঁদানে গ্যাস ছড়ে জল কামান ব্যবহার করে। দক্ষিণাঞ্চলবর্তী কেরালা রাজ্যেরই অন্যান্য শহর জনপদেও ক্ষুব্ধ প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই ভিয়াজন সাংবাদিকদের বলেছেন শবরীমালা মন্দিরে প্রবেশ করতে চাইবেন এমন যে কারোরই অধিকার সদিচ্ছা রক্ষা করবে পুলিশ। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ ভারতীয় সময় ভোরের দিকে 40 দুই মহিলা মন্দিরের ভেতরে প্রবেশ করেন। পুলিশের সাহায্যেই তারা মন্দিরের ভেতরে প্রবেশ করেন বলে জানা গেছে। মধ্যরাত থেকে তারা পাহাড়ে ওঠা শুরু করেন। শেষ পর্যন্ত ভোর 3:45 আয়াপ্পার দর্শন করে প্রার্থনা জানানো দুই মহিলা। কেরলের বাসিন্দা দুই মহিলার নাম বিন্দু এবং কনক দুর্গা বলে জানা গেছে। উল্লেখ করা যেতে পারে শবরীমালা মন্দিরে 10-50 বয়সী মহিলারা প্রবেশ করতে পারতেন না। ঋতুমতী মহিলাদের মন্দিরে প্রবেশ বন্ধ, এই রীতি চলে আসছিল শবরীমালায়। কিন্তু সব বয়সের মহিলারা এবার থেকে শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে ঐতিহাসিক রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের রায়ের পর দেখা গিয়েছে গত 3 বারবার মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশের চেষ্টা হলেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদের। প্রবল বিক্ষোভের মুখে ফিরে আসতে বাধ্য হয়েছেন বিভিন্ন সময় মহিলারা, কিন্তু শেষ পর্যন্ত এবার মন্দিরে প্রবেশ করতে সফল হলেন দুই সাহসী মহিলা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইন্টারনেট কেন্দ্রিক সচিত্র গণমাধ্যম নেটফ্লিক্স সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে রচিত ব্যঙ্গ রসাত্মক কৌতুক পরিবেশনার প্রদর্শন সৌদি আরব থেকে প্রত্যাহার করে নিয়েছে। পেট্রিয়ট অ্যাক্ট উইথ হাসান মিনহাজ নামের ওই কৌতুক পরিবেশনা সেই অক্টোবর থেকেই প্রদর্শিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রে। নেটফ্লিক্স বলেছে শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাস করি আমরা, তবে বৈধ আইনি নোটিশ পাবার পরই সৌদি আরবে থেকে এর প্রদর্শন আমরা প্রত্যাহার করে নিয়েছি। সাংবাদিক খাশোগজির ওপর নির্মিত ওই খণ্ডটির প্রদর্শন প্রত্যাহারে ওয়াশিংটন পোস্ট বলেছে নেটফ্লিক্সের এহেন সিদ্ধান্ত ন্যাক্কারজনক। তালেবান দুর্বৃত্তরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের বড় একটা সামরিক ঘাঁটির কাছে প্রচণ্ড শক্তির একটা বোমা ফাটিয়েছে আর তাতে কম হলেও নিহত হয়েছে 5 সৈনিক, জখম হয়েছে অপর 6। এটা ঘটেছে সংঘাত বিক্ষুব্ধ মাইওয়ান্ড এলাকায় মঙ্গলবার রাতে। ওখানটায় তালেবান বিপ্লবীরা আফগান ন্যাশনাল আর্মির ঘাঁটির নিচে 2 কিলোমিটার দীর্ঘ একটা সুড়ঙ্গ কেটে ওখানটাতেই বোমা পেটেছিল। অস্ট্রেলিয়া সরকার অস্ট্রেলিয়া জন্ম হয়েছে সন্দেহভাজন এমনি এক ইসলামিক জঙ্গির নাগরিকত্ব খারিজের সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছে। ওই ব্যক্তির ফিজির দ্বৈত নাগরিকত্ব নেই হয়তোবা এটা প্রকাশ হবার পর। নীল প্রকাশ তুরস্কে কারারুদ্ধ রয়েছেন সেই 2016 সাল থেকে, যখন কিনা ভুয়ো কাগজপত্রের সাহায্যে তিনি সিরিয়া প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। এই ছিল আপাতত বিশ্ব সংবাদ এ পর্যন্ত।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং অনুষ্ঠানটি আপনারা দেখতে পান আমাদের ফেসবুকেও।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় নির্বাচন পরবর্তী বাংলাদেশ, আর সঞ্চালন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। আজকে আমাদের এই আলাপনের বিষয় হচ্ছে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি শেষ হয়ে গেল, তার পরবর্তী বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের আলোচনায় আজকে যোগ দিচ্ছেন তিনজন অতিথি, তাদের মধ্যে রয়েছেন ঢাকা থেকে আমাদের সহকর্মী আনিস আহমেদ, যিনি গত কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছেন, জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন। আনিস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
অনেক ধন্যবাদ।
সেই সাথে রয়েছেন বাংলাদেশ থেকে ইতিহাসবিদ, সুপরিচিত সাংবাদিক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী। আফসান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
রয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, কেমন আছেন?
হ্যাঁ, ভালো। নববর্ষের শুভেচ্ছা।
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আফসান ভাই, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আনিস আহমেদ, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। যেমনটি বলছিলাম যে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার বেলা 11টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবার কথা রয়েছে আগামীকাল। নির্বাচন কমিশনের পাঠানো গেজেট হাতে পাবার পর এই সময় ঠিক করার কথা জানিয়েছে সচিবালয়। এবং 298 জনকে নির্বাচিত ঘোষণার এই গেজেট প্রকাশিত হলে তাদের শপথের আয়োজন করতে বুধবার সকালে সংসদ সচিবালয় আনুষ্ঠানিক চিঠি পাঠায় ইসি। তো এখন একটা নির্বাচন শেষ হয়ে গেল, যেই নির্বাচন নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হয়েছে, এর বিভিন্ন দিক আছে, আমরা প্রচার মাধ্যমে পড়ছি এবং দেখতে পাচ্ছি বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসছে। আফসান ভাই, আপনার কাছে প্রথমেই একটু আসতে চাই যে এই নির্বাচন থেকে আপনি ইতিবাচক কোনো কিছু কি দেখছেন এই নির্বাচন থেকে, যেটি নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে?
ধন্যবাদ। আমি ইতিবাচক একেবারে আলাদাভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না, যেহেতু নির্বাচন তো সকল বিষয়কে কেন্দ্র করে। তবে আমার মনে হয় আমাদের দেশের মানুষের এবং বিশেষ করে শিক্ষিত মানুষের প্রবলভাবে নির্ভরশীলতা দাঁড়িয়ে গেছে যে দেশ বা জাতি বা অন্য কোনো কারো সেবা করতে হলে, সুযোগ পেতে হলে রাজনৈতিক দলের কাছে যেতে হবে। আমার মনে হয় এই নির্বাচনের ফলে মানুষের মধ্যে এই নৈর্বাচনিক রাজনীতি, বিশেষ করে যারা রাজনৈতিক দল করেন, তারা তো অবস্থাপন্ন মানুষ, উপরতলার মানুষ, তাদের ভূমিকার এবং ক্ষমতা সম্পর্কে মানুষের যে ধারণা, সেটা কিছুটা হলেও প্রভাব পড়বে। কারণ যে অবস্থা দাঁড়িয়েছে, যেখানে আওয়ামী লীগের অসম্ভব রকম বিশাল একটা শক্তিতে সে পরিণত হয়েছে, এর বিপক্ষে যে রাজনৈতিক শক্তিগুলো আছে সেগুলো কিন্তু দুর্বল হচ্ছে এবং আরো দুর্বল হবে। এবং এর ফলে যে সামাজিক যে পরিসর আছে, অবধারিত ভাবে মানুষ সামাজিক পরিসরের দিকে তাকাবে, এবং সেই কারণে আমার মনে হয় সামাজিক যেসব সমস্যা আছে, সামাজিক যেসব প্রতিষ্ঠান আছে, সামাজিক যেসব ধারণাগুলো আছে, সেগুলো সবল হতে বাধ্য। এবং বাংলাদেশের শক্তি কিন্তু সমাজ, বাংলাদেশের শক্তি নির্বাচনিক কাঠামো নয়, এবং এ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আপনি খেয়াল করে দেখুন, এগুলো খুব সাম্প্রতিক সময়ের সৃষ্টি জিনিস। কিন্তু আমি আবার বলি, যেহেতু আমি একাত্তর নিয়ে কাজ করি, আমি গ্রামে গিয়ে যখন দেখেছি যে একাত্তরটা মানুষ পার করলো কি করে, একাত্তর তো কোনো কাঠামোই ছিল না, কোনো অবস্থাই ছিল না, কোনো রাষ্ট্রই সেই অর্থে ছিল না, কিন্তু তারপরে বাংলাদেশ পার হতে পেরেছে সামাজিক শক্তির কারণে, সেইটা বরং দুর্বল হয়েছে এই গত 30-40 বছরে। আমি মনে করি এই সময় মানুষ হয়তো সেই দিকে অনেক বেশি করে তাকাবে। এটা এমন নয় যে এই ধরনের বারবার নির্বাচন হওয়া উচিত, যাতে একটা দল ভীষণ রকম জনপ্রিয় আর অন্য দলটার জনপ্রিয়তা অনেক কম, এবং এবং সেই দল নির্বাচনটা নিয়ে মানুষের মধ্যে কিছুটা হলেও বিতর্ক হবে। আমি বলছি যে এই সুযোগে সামাজিক যে সম্পর্কগুলো মানুষের রয়েছে, তার সঙ্গে মানুষ হয়তো আরো একটু করে ঘনিষ্ঠভাবে মিশতে পারবে। এটা আমি মনে করি ইতিবাচক।
ধন্যবাদ আফসান ভাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি আফসান ভাইয়ের সাথে কিছু যোগ করতে চান?
হ্যাঁ, উনি অনেক উল্লেখযোগ্য পয়েন্ট উল্লেখ করেছেন, সেগুলো বাদ দিয়ে একটা সরকার গঠন হতে যাচ্ছে শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভা, একটা ইতিবাচক দিক হতে পারে, তারা তাদের যে ঘোষিত জয়, যে বিপুল জয়, যে নিয়ে অন্যরা বিরোধী দল অনেক প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের দিকে না গিয়েও সেই সেই বিজয়কে তারা দেশের একদিকে দেশের উন্নয়নের জন্য, অন্যদিকে গণতান্ত্রিক আবহটাকে শক্তিশালী করার জন্য বিরোধী মত, পথ, সুশীল সমাজ, সংবাদপত্র ইত্যাদিকে শক্তিশালী করার জন্য, জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে প্রসারিত করার জন্য তারা নানা ধরনের উদ্যোগ নেবেন, উদ্যোগী হবেন, এবং দলের এই বিপুল সংখ্যাগরিষ্ঠতায় যেন দলের লোকজন নিজেদেরকে সবকিছুর মালিক মুক্তার না ভেসে বসেন, তাদের আচরণ যেন সংযত হয়, বরং সহনশীল হয় অপোজিশনের প্রতি, ভিন্ন মতের প্রতি, এই দিকে যদি বিশেষ করে প্রধানমন্ত্রী নজর দেন, এই এইটা একটা ইতিবাচক দিক হতে পারে। আবার যদি এই দিকটাগুলো এই দিকগুলোকে নজর না দেয়া হয়, তাহলে ইতিবাচক না হয় সেটা সমাজে বিরুদ্ধ মত বা মধ্যপন্থাকেও সংকুচিত করবে, এবং অনেক ঘটনাটা যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে, ওই অঞ্চলের ইতিহাসে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শেষ পর্ব থেকে এই পর্যন্ত, যখনই জনমতকে দীর্ঘদিন যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয় তাহলে বিস্ফোরণ ঘটে, এবং যারা করেন তাদের জন্য সেটা ভালো না, আর দেশের জন্য সমাজের জন্য তো ভালো না, ফলে দেশের স্থিতিশীলতার জন্য উন্নয়নের জন্য আমাদের এই এই আবহটা সহনশীলতার পরিবেশটা সৃষ্টি করা উচিত, এবং সেটা যারা ক্ষমতাসীন তাদের পক্ষেও ভালো হবে, কারণ তা না হলে একসময় যদি অস্থিরতা দেখা দেয় সেটা সকলের জন্য, দেশের জন্য, সমাজের জন্য ক্ষতি হবে। আরেকটা এক সেন্টেন্স বলি, সেটা হচ্ছে কেবল অনেকে উন্নয়নের কথা বলেন, এই গত 10 বছরে দেশের সত্যি সত্যি উন্নয়ন হয়েছে। আমি এবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 3.5 মাসের বেশি দেশে থেকে এসেছি, আমি সত্যি দেখেছি ব্যাপক হারে দেশে উন্নয়ন কাজ হচ্ছে। আবার দুর্নীতি ইত্যাদির অভিযোগ আছে, যাই হোক, কিন্তু শুধুমাত্র উন্নয়ন গণতন্ত্র উন্নয়নের শর্ত, গণতন্ত্র এবং উন্নয়ন পাশাপাশি চলতে হবে, যেন কোনোটা সংকুচিত না হয়, উন্নয়ন হোক আমরা চাই, দেশ চায়, কিন্তু একই সঙ্গে গণতন্ত্রকে সংহত করার জন্য, শক্তিশালী করার জন্য চেষ্টা করা উচিত।
ধন্যবাদ আনিস আহমেদ। আপনি ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় আপনি গেছেন গত কয়েক সপ্তাহ ধরে, আপনি ভোটারদের সাথে কথা বলেছেন, আপনি জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন, নেতা নেত্রীদের সাথে কথা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে অনেকেই এখনও কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের অভিযোগ জানাচ্ছেন যে তারা এই নির্বাচনের নির্ভরযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, সেটা সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু আমরা এখনও দেখছি প্রচুর। আপনি মানুষের সাথে যে কথাবার্তা বলছেন ঢাকায় এবং দেশে, আপনার কি মনে হচ্ছে?
এটার দুটো দিক আছে। আপনি সঠিক বলেছেন যে নির্বাচনের নির্ভরযোগ্যতা, এর বিশ্বাসযোগ্যতা, এ নিয়ে তো প্রশ্ন উত্থাপন হতেই পারে, বিশেষ করে নির্বাচনটা সংখ্যাতাত্ত্বিক হিসেবে একেবারেই একপেশে হয়েছে, এতটা বোধ হয় বিরোধী দলের এতটা মার্জিনালাইজেশন, এতটা প্রান্তিকীকরণ বোধ হয় স্বয়ং হয়তো ভাবেননি। তো সেটা একটা দিক, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে 2008 সালের নির্বাচনে বিএনপি জোট পেয়েছিল মাত্র 30টি আসন, এবার পেয়েছে 6টি আসন। এই 2008 সাল থেকে 2018 সাল গত 10 বছরে অনেকেই বলছেন, দু একজন বিএনপি সমর্থকও বলেছেন যে তাদের যে মাঠ পর্যায়ে যে সংযোগ, যে যোগাযোগ পৌঁছনো জনগণের কাছে, সেটা অত্যন্ত দুর্বল ছিল। এবং আমি যে কদিন এখানে এসেছি, আমি কোথাও কিন্তু বিএনপির প্রার্থীদেরকে সক্রিয়ভাবে দেখিনি। এখন একটা প্রশ্ন প্রায়শই বিএনপি করে থাকেন, বলছেন তারা যে তাদের হামলা মামলা দিয়ে দমন করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে কোথাও কোথাও ইত্যাদি। কিন্তু পাশাপাশি একথাও সত্যি যে তারা যদি 20,000 লোকের একটি মিছিল বের করতে পারতেন ঢাকা শহরে, কিংবা তাদের প্রার্থীরা ঘরে ঘরে এসে যদি ভোটিং কার্ড দিয়ে যেতেন, আমি যেখানে যেখানে গেছি সবার কাছে দেখছি যে নৌকার ভোটিং কার্ড, ধানের শীষের কোনো ভোটিং কার্ড নেই। তো তার মানে হচ্ছে যে নির্বাচন তারা করেছেন কিন্তু অনেকটা নিষ্ক্রিয়ভাবে করেছে। অনেকের সঙ্গে কথা বলেই তাই মনে হলো আমার, এবং নিষ্ক্রিয়তা কেন, এর মধ্যে দু তিনটি কারণ অনেকে বলছেন বিশ্লেষকরা। একটি কারণ হচ্ছে যে সব জায়গায় তারা কিন্তু প্রার্থী খুব ভালো দিয়েছেন তা নয়, আর সক্রিয় যেখানে তারা থেকেছেন প্রচন্ড ভাবে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং তিনি জয়লাভ করেছেন। আমরা ঢাকা শহরের একজন প্রার্থী বোধ হয় মির্জা আব্বাসকে খানিকটা সক্রিয় দেখেছি, অন্য প্রার্থীরা একদমই সক্রিয় থাকেননি। কেন থাকেননি এর কয়েকটি উত্তর হতে পারে। একটি উত্তর হয়েছে তারা হয়তো ধরেই নিতে পারেন যে তারা জয়লাভ করবেন না, কাজে নির্বাচন হচ্ছে এক ধরনের বিনিয়োগ বাণিজ্য, এবং নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীরা বিনিয়োগ করেছেন, আওয়ামী লীগের প্রার্থীরা প্রচুর পয়সা খরচ করেছেন, বিএনপির প্রার্থীরা সেভাবে এগিয়ে আসেননি। মানে আমি বিএনপির যে সমস্ত অভিযোগ আছে যে নির্বাচনে কারচুপি হয়েছে ইত্যাদি, সেই অভিযোগ মেনে নিয়েও বলছি যে এই যে মার্জিনালাইজেশন, এই মার্জিনালাইজেশনটা হয়েছে মূলত পক্ষে বিরোধী দলের নিষ্ক্রিয়তার কারণে। কারণ বিরোধী দলের যেরকম সক্রিয় হওয়ার কথা ছিল, বাধা হয়তো ছিল আওয়ামী লীগের কাছেও এরকম অতীতে বাধা এসেছে, কিন্তু তারা অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে, তারা মিছিল বের করেছে, মিটিং করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির তরফ থেকে সেটা হয়নি। কাজে লোকজনের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হলো, বিশ্লেষণাত্মক দিক দিয়ে একদিক দিয়ে তারা এটা অবশ্যই সমালোচনা করছেন যে আওয়ামী লীগের এই একচেটিয়া বিজয়, যেটা একটু আগে মাহমুদুল্লাহ বললেন, সেটা হলো সংখ্যাতাত্ত্বিক ভারসাম্য রক্ষায় ব্যর্থ হবে, এবং এই ব্যর্থতার কারণে আশঙ্কা রয়ে গেছে যে আওয়ামী লীগ একটা একচেটিয়া পদক্ষেপ নেবে। যদিও আওয়ামী লীগের যে কজনের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে আগে তো তাদের মাত্র 30 জন ছিল, এখন 6 জন আছে, জাতীয় পার্টি যদি বিরোধী দলে যায় 22 জন, অন্যান্য মিলিয়ে 4 জন। তো সেইভাবে তারা বলছে যে তারা যদি সক্রিয় হন বিরোধীরা, এবং তারা যদি বক্তব্য রাখতে চান তারা অবশ্যই রাখতে পারবেন, তাদের তারা এখন তাত্ত্বিকভাবে যে কথাটা বলছেন যে তাদের ন্যায্য প্রস্তাব রাখা হবে। কিন্তু আশঙ্কা তো থাকতেই, যেটা সৈয়দ মাহমুদুল্লাহ বললেন যে এই যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে যাতে পরিণত না করে, আওয়ামী লীগকে নিজে একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, নিজের মধ্যেই একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। এই যে নোয়াখালীতে একটা ঘটনা ঘটে গেল, একজন বলা হচ্ছে যে একজন আওয়ামী লীগের ব্যাপারে তর্ক করার কারণে সেই লোককে বেঁধে ফেলা হলো, তার স্ত্রীকে ধর্ষণ করা হলো, সে ব্যাপারে আজকে ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে এই ধর্ষণের বিচার করা হবে। এখন জনগণ সেটা দেখতে চায় যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও এই চেক অ্যান্ড ব্যালেন্সটা নিজের সঙ্গে নিজের এই লড়াইটা এখন আওয়ামী লীগকে করতে হবে।
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি উদাহরণ টেনেছেন, এই নোয়াখালীর যে ঘটনাটি এটি এখন বেশ সংবাদ শিরোনামে আছে, এবং আমরা অতীতেও দেখেছি যে যখন যেই দল ক্ষমতায় থাকে তাদের নাম ভাঙিয়ে কিছু লোক নানান রকম অত্যাচার নির্যাতন করে, এবং বিচারহীনতার যে সংস্কৃতি এইটা থেকে বের হয়ে আসাটা হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আফসান ভাই, আপনি আনিস আহমেদের সাথে কিছু যোগ করবেন?
ধন্যবাদ। আমার যেটা মনে হয়, আমি যেহেতু জাতিসংঘের একটা রিপোর্টের সঙ্গে তৈরি করা, বাংলাদেশের অবস্থা নিয়ে তৈরি করার সঙ্গে জড়িত এবং রিপোর্টটা জমা দেওয়া হচ্ছে, তাতে লক্ষ্য করা যায় যে সরকারের ইচ্ছা অনেক ক্ষেত্রেই থাকে, কিন্তু সরকার যেটা করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে, কাঠামোগত সীমাবদ্ধতার কারণে, সেটা হচ্ছে সেগুলোকে প্রয়োগ করা যায় না। এখন বাংলাদেশের যে চরিত্র এবং বাংলাদেশের যেভাবে বাংলাদেশ বিত্ত আয় করে বা রুজি আয় করে বা সম্পদ বাড়ায়, সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, প্রধানত রাজনৈতিক ক্ষমতা। সেক্ষেত্রে যখন একটা দল থাকে অনেক মানুষ, এবং এই সংকটটা শুরু হয়েছে কিন্তু 2008 পর থেকেই, অনেক মানুষ কিন্তু এই দলে এখন ভিড়বে এবং ভালো মন্দ বিচার করে ভিড়বে, এবং যারা ভালো মানুষ তারাও যাবে, তারা তো দল থেকে আদর্শের অবস্থান থেকে যাবে, খারাপ মানুষ যাবে সম্পদ লোভের জন্য। এবং আমি মনে করি এই সমস্যাটা আওয়ামী লীগ কিন্তু গত 10 বছরে কেন বা কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ নয় কোনো রাজনৈতিক দল কিন্তু এইটা সামলাতে পারেনি। কারণ ঠিক আমরা যেরকম ভাবে দেখি যে মনোনয়নের সময় 2-3 জন মানুষ চেষ্টা করে, 4 জন মানুষ চেষ্টা করে, এর মধ্যে 1 জন মানুষ পায়, বাকিরা কিন্তু ঝগড়াঝাটি করতে থাকে। এবারে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান ওটাকে সামলাতে পেরেছেন, সেইটা কতটা সামলাতে পারবে আমরা জানি না, কিন্তু এরই মধ্যে কিন্তু মানুষজন এই ভাবা শুরু করছে যে তাহলে আমাদের তো আওয়ামী লীগই এখন করতে হবে। তো এখন যদি সবাই আওয়ামী লীগ করতে থাকে, যেহেতু জানে যে ক্ষমতা কেবলমাত্র আওয়ামী লীগের হাতে আছে, তাহলে দলটির জন্য এই এত বড় একটা বিষয়কে সামাল দেওয়া অসুবিধা হবে। অন্য যেটা হচ্ছে জাতীয় পার্টিকে লোকে বিরোধী দল বলছে, কিন্তু জাতীয় পার্টির ভেতরে গিয়ে এই বিরোধী দলের ভূমিকাটা কে পালন করবে? জাতীয় পার্টি তো 5 বছর ধরেও তো তারা বিরোধী দল ছিল, আজকে পর্যন্ত তারা এখনো সিদ্ধান্ত নেয়নি তারা বিরোধী দল হবে না সরকার হবে। এই যদি মনোভাব হয় তাহলে জাতীয় পার্টির কাছ থেকে যদি না কোনো মৌলিক পরিবর্তন হয়, আমরা বোধহয় এই বিরোধিতাটা আশা করতে পারি না। তাহলে বাকি রয়েছে বিএনপি। বিএনপি মোটামুটি প্রান্তিককরণ ঘটেছে, তারা যদি সংসদে তো যাচ্ছে না, তারা বলেছে শেষ পর্যন্ত যায় কিনা তা জানি না, যদি না হয় তাদের রাস্তা, কিন্তু রাস্তায় যে গত 5 বছরে আওয়ামী লীগ যে জিনিসটা বিরোধী দলের সঙ্গে করতে পেরেছে বিএনপি কে, সেটা হচ্ছে মামলা অ্যারেস্ট এগুলো করে প্রায় ভীষণ রকম দুর্বল। আনিস যে কথাটা বলছিল, তারা তো খুব একটা মিছিল মিটিংও করতে পারেনি, এই ধরনের দলও কিন্তু বিএনপি না, ক্ষমতায় সৃষ্ট দল, তাহলে বিরোধিতাটা আসবে কি করে? কারণ বিরোধী দল একটা সরকারের বা একটা রাষ্ট্রের অংশ, সেইটা বাদ দিয়ে কি ধরনের রাজনীতি হবে সেটা এখনো আমরা বুঝতে পাচ্ছি না। আমার কাছে মনে হয়, একটা কথা বলিনি, আমার কাছে মনে হয় যে কারণে প্রতিবাদ হয় সেই প্রতিবাদের কারণগুলো তো যাবে না, তার মানে ওই কোটা আন্দোলন বা সড়ক আন্দোলন যেরকম হয়েছিল সেইরকম আন্দোলন হয়তো আগামীতে বেশি দেখবো আমরা।
নিশ্চয়ই এবারে যেহেতু দেখা যাচ্ছে যে বিএনপি এবং ঐক্যফ্রন্টের পক্ষে খুব কম রয়েছেন বিজয়ী প্রার্থী, এবং এ সম্পর্কে ওবায়দুল কাদের বলেছেন যে 7 জন সাংসদও কিন্তু বিরাট ভূমিকা রাখতে পারে, তিনি এরকম একটা বিবৃতি দিয়েছেন, বলেছেন যে জাতীয় ঐক্যফ্রন্টের ভোট বিজয়ী সংখ্যা যদি কমও হয় তারপরেও তারা বড় ভূমিকা রাখতে পারে, কারণ সংসদে মাইক, তার ভাষায় মাইক সবার জন্য সমান, সুতরাং কেন তারা শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন না। কিন্তু এখানে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 91 নির্বাচনে, 96 নির্বাচনে, 2001 নির্বাচনেও কিন্তু শক্তিশালী বিরোধী দল ছিল, তারা যথেষ্ট সংসদীয় আসন পেয়েছিল, কিন্তু সেই সময়ও কিন্তু লাগাতার হরতাল এবং সংসদ বর্জন, এবং সংসদ বর্জন করেও সাংসদরা বছরের পর বছর সুযোগ সুবিধা নিয়েছিলেন সংসদে না গিয়ে, সেই কথা কি আমরা ভুলে গেছি আফসান ভাই?
ধন্যবাদ। আমি নিজে তো এইগুলো কভার করেছি এবং ওই আন্দোলন থেকে ওই সংসদে না যাওয়া পর্যন্ত। তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে খুব বড় ধরনের বিরোধী দল থাকলেই যে সংসদ সক্রিয় হয়, সংসদ ভূমিকা রাখে তা নয়। যেটা হচ্ছে যে এই পাঁচজন সাতজন বিরোধী দল, আপনি যে কথাটা বলেছেন আমি ওই একই কথা লিখেছি পত্রিকাতে যে সাতজনই যথেষ্ট, সাতজন খুব শক্তিশালী হতে হচ্ছে। কিন্তু বিএনপি বা ঐক্যফ্রন্ট তারা তো নির্বাচন করেনি রাজনীতি শুধু, তারা করেছে ক্ষমতার কারণে। তো যে দেশে রাজনীতিটা করা হয় কেবলমাত্র ক্ষমতার জন্যে, সেখানে ক্ষমতার বিকল্প কোনো কিছু ভাবা হয় না। এরকম বিরুদ্ধে আমার তো মনে হয় ঐক্যফ্রন্ট ভাবেও নি যে তারা এরকম ভাবে হারবে, তার জন্য তাদের কোনো বিকল্প কোনো পরিকল্পনাই ছিল না। আওয়ামী লীগের যারা করেছেন তারা ভাবেনি নেই যারা বিরোধী দল হতে পারেন, তারা তো বলছেন যে যদি তারা ক্ষমতায় না আসতে পারেন শত শত মানুষকে মেরে ফেলা হবে। এই যে রাজনীতির কাঠামোর দুর্বলতা তৈরি হয়ে গেছে আমাদের দেশে, যে এর একটা আরেকটা দলের দুজনেই হচ্ছে রাজনীতির অংশ, একে অন্যের শত্রু না, এই অবস্থাতে আমার মনে হয় না রাজনীতির কাছ থেকে আমাদের যে আশা সেটা সীমাবদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে আমি মনে করি না এটা রাজনীতির কারণে উন্নয়নটা হচ্ছে। উন্নয়নের একটা বড় কারণ হচ্ছে অন্য যে শক্তিগুলো রয়েছে এবং যে নীতি, রাষ্ট্রীয় নীতি রয়েছে সেগুলোকে, কিন্তু তার সঙ্গে এই সংসদকে যুক্ত করে বা রাজনীতিকে যুক্ত করে আমি অতটা দেখতে পাই না। এইগুলো তো কেউ বলছেও না। একটা মোটা দাগের যদি রাষ্ট্র নীতি থাকে আমার মনে হয় তার চেয়ে বেশি কিন্তু মানুষের প্রয়োজন হচ্ছে না। জনশক্তি, সাধারণ মানুষ নিজের উন্নয়নে অনেক বেশি অংশগ্রহণ করছে এবং আপনি দেখেন বাংলাদেশের গ্রামের দারিদ্র যে কমেছে একটা বড় ভূমিকা পালন করেছে বিদেশে যাওয়া শ্রমিক, এটা যে কোনো হিসাবে খুব বড় একটা ভূমিকা পালন করছে। এটা তো আর সরকার পাঠাচ্ছে না বা সরকারের কোনো সৃষ্ট নীতি না, বরং যেগুলো সরকারের সৃষ্ট নীতি আছে সেগুলোকে সরকার দেখাশোনা করতে পারে, সেবার সুযোগগুলো, কিন্তু সেই সেবার সুযোগও ত্রুটি লক্ষণীয়। মানুষ নিজের অবস্থায় অনেক বেশি নির্ভরশীল, মানুষ নিজের অবস্থা পাল্টাবার চেষ্টা করে অনেক বেশি আগের থেকে, 1990 কেন তার আগে থেকে এই চেষ্টাটা চলছে। এই জন্য আমার মনে হয় যে কোনো কিছু জন্য আমরা সাধারণত যে সরকারকে বা রাজনীতিবিদকে বলি যে তাদের কারণে হচ্ছে তা নয়, জনগণ একটা আলাদা শক্তি, জনগণ রাজনীতিবিদ না। আমি এই জন্য বলছি যে রাজনৈতিক দলের যে রাজনীতি সেটার চেয়ে সামাজিক রাজনীতি হয়তো বাড়বে
নিশ্চয়ই। আনিস আহমেদ, আপনার কাছে আরেকবার একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেশে এবার 10 কোটির ওপরে ভোটার ছিলেন এবং তার মধ্যে 2 কোটির ওপরে প্রায় 2.5 কোটি তরুণ ভোটার ছিলেন, তাদের সাথেও আপনি কথা বলেছেন, এখনো আপনার তাদের সাথে কথাবার্তা হচ্ছে, তারা এই রাজনীতি নিয়ে কি ভাবছে?
আচ্ছা, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আফসান চৌধুরীর সঙ্গে এক ব্যাপারে একমত যে আওয়ামী লীগ যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পেল এবং সকলেই জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, সেহেতু যারা জেনুইনলি আদর্শগত ভাবে আওয়ামী লীগ হয়তো সঙ্গে নেই তারা সুবিধা পাওয়ার জন্য আওয়ামী লীগের সদস্য হয়ে যাবেন। এই ঘটনা গত 10 বছর ধরে ঘটেছে। এখন এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা আমরা বলছি সেটা সংসদের ভেতরে যেমন এমনি খানিকটা বাইরে হওয়া উচিত। বিশেষ করে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে, এবং এটা সত্যি কথা, কেবল আওয়ামী লীগ নয় যে কোনো দলের যে সমস্ত শাখা সংগঠন আছে, সেটা ছাত্রদের হোক, সেটা শ্রমিকদের হোক, সেটা যুবকদের হোক, এই শাখা সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বারবার এই সমালোচনা আমরা দেখেছি অতীতে যে দলগুলোর শাখা সংগঠন গুলো মূল সংগঠনের মানে ভিন্ন পথে তারা পরিচালিত হয় এবং তখন তারাই এক ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করে। এবার আসছে তরুণের কথা। তরুণ সম্প্রদায়ের সঙ্গে আমরা কথা বলেছি, তরুণ সম্প্রদায় কিন্তু এক অর্থে, যেটা সামাজিক কথাটা বললেন আফসান ভাই, এক অর্থে তরুণ সম্প্রদায় তাদের কোনো বদলেশন নেই, তারা এটা নিয়ে আদৌ মাথা ঘামাচ্ছে না যে আওয়ামী লীগ পাওয়ারে আসলো নাকি বিএনপি পাওয়ারে আসলো, তারা এটা নিয়েও মাথা ঘামাচ্ছে না শেখ হাসিনা খালেদা জিয়ার মধ্যে যে দ্বন্দ্ব সেটা নিয়েও তারা মাথা ঘামাচ্ছে না, কিন্তু তারা উন্নয়নকে অব্যাহত রাখতে চায়। এখন এই সামাজিক পর্যায়ে যে উন্নয়ন হয়েছে সেটা তো সত্য কথা, সমাজের অনেক অবদান আছে, কিন্তু পাশাপাশি এই কথাও সত্যি যে গত 10 বছরে আওয়ামী লীগ সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে তরুণ সম্প্রদায় কিন্তু মুক্ত, এবং তরুণদের সঙ্গে কথা বলেছি বিশেষ করে আইটি সেক্টরে যদি ধরেন, এবং এইভাবে অন্যান্য সেক্টরে যেমন ধরেন, সেখানে তরুণ সম্প্রদায় কোন রকমের পরিবর্তনের আশঙ্কা করছিল যে এরকম কোন পরিবর্তন যদি হয়ে যায় সরকারে তাহলে অব্যাহত ভাবে যে কাজগুলো চলছে অবকাঠামোগত উন্নয়নই হোক কিংবা তরুণদের জন্য কর্ম প্রকল্প যেগুলো আছে সেগুলো বোধ হয় ক্ষতিগ্রস্ত হবে। শুধু তরুণ কেন, আমি বৃদ্ধদের কথা একটু বলি, সেটা অবশ্য আওয়ামী লীগ সূত্র থেকেই এই খবর আমি বলছি। পরশুদিন গতকালই বোধ হয় তোফায়েল আহমেদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি আওয়ামী লীগেরই সদস্য এবং মন্ত্রী। তিনি বললেন যে তিনি তার নির্বাচনী এলাকায় বছরে 3 বার করে যান, বছরে বলছি মাসে 3 মাস 3 বার করে যান, এবং মাসে যে 3 বার করে যান তাতে একটা সম্পৃক্ততা সৃষ্টি হয়। এক বৃদ্ধার কাছে তিনি জানতে চেয়েছিলেন যে বৃদ্ধা কাকে ভোট দেবে, বৃদ্ধা বলেছিলেন তিনি আওয়ামী লীগকে ভোট দেবেন, কারণ আওয়ামী লীগের সময় থেকেই এই বৃদ্ধদের যে ভাতা সেই ভাতাটা চালু হলো। কাজে কতগুলো ইতিবাচক দিক তো অবশ্যই আছে, হয়তো অন্যখানে আমি কিন্তু গণতন্ত্রকে অবমূল্যায়ন করছি না, যদিও সামাজিক ব্যাপারটা আফসান ভাই বলেছেন, কিন্তু রাজনৈতিক ব্যাপারটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু পাশাপাশি অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগ সরকার বিরোধী দলকে পর্যাপ্ত স্পেস দেয়নি, জায়গা দেয়নি, সেই জায়গাটা আরো কমে আসলো। কথা হচ্ছে যে এই 6-7 জন যারা আছেন তারাও তাদের আওয়াজ তুলতে পারেন, কিন্তু এই আওয়াজগুলো যদি সংখ্যাগরিষ্ঠ আওয়াজের চাপে চাপা পড়ে যায় ন্যায্য আওয়াজ হলেও, তাহলে সেটা হবে বড় রকমের ট্র্যাজেডি।
ধন্যবাদ।
হয়তো সেখানে সংসদে অনেক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হয়,
ধন্যবাদ,
সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, এইখানে বোধ হয় আমাদের এটা লক্ষ্য রাখা প্রয়োজন।
নিশ্চয়ই আফসান চৌধুরী, সৈয়দ মাহমুদুল্লাহ, এই যে যে কথাটি উঠে আসলো এবার যে বিরোধী দলকে যথেষ্ট স্পেস দেয়া হয়নি, এরকম একটা অভিযোগের কথা, আমি জানি যে আফসান ভাই আপনি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয়। আমরা যে এই যে আমাদের আজকের অনুষ্ঠানটা করছি ফেসবুক লাইভে, সেখানেও লাইভ দেখতে পাচ্ছেন দর্শকরা, এবং তারা কিন্তু মতামত দিচ্ছেন, এবং সেই মতামতগুলিকে আমরা আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ ঠিক বিরোধী দলের মতোই শ্রোতাদের মতামতটাকেও আমরা স্পেস দিতে চাই। কিন্তু স্পেস দেওয়ার জন্য একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আসল বা নকল যে কোনো ধরনের অ্যাকাউন্ট থেকেই কিছু মানুষ তারা কিছু অকথ্য, অশ্রাব্য, অশালীন শব্দ ব্যবহার করে মন্তব্য করতে থাকেন, এখন সেইখানে স্পেস দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমি কয়েকজনের নাম পড়ে শোনাচ্ছি যারা আমাদের মন্তব্য করছেন, কেউ ভালো মন্তব্য দিচ্ছেন, কেউ গালাগালি করছেন। এখন এই গালাগালি করাটা কি কতটা সঙ্গত সেটা নিয়েও আমি একটু আফসান ভাই আপনার কাছে আসতে চাই। এখানে মন্তব্য করেছেন বিপুল নামে একজন, তিনি বলছেন যে তিনি ইরাক থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তারপর আরেকজন লিখেছেন, তার নাম হাসানাত হোসেন, হ্যাঁ লিখেছেন, রহমান নামে একজন লিখছেন, নোমান লাবিদ নামে বাংলাদেশ থেকে একজন লিখছেন, মোহাম্মদ শফিকুল ইসলাম লিখছেন, এবং প্রশ্ন করেছেন যে আপনারা কি মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, শফিকুল ইসলামের প্রশ্ন। রাজনগর নামে একজন লিখছেন, তারপর মোহাম্মদ মাসুদুর রহমান লিখছেন যে আজকে শ্রোতারা যে মন্তব্য করছে, সে মাসুদুর রহমান লিখেছেন যে আজকে শ্রোতারা যেসব মন্তব্য করছে সেগুলো আপনারা যদি আপনারা কি পছন্দ করছেন না, এবং তারপরে আমি একজন তার নাম বলছি না, কিন্তু তিনি অত্যন্ত অশালীন ভাষায় গালাগালি দিচ্ছেন আমাদের এই ফেসবুকে, এবং এটা শুধু আজকে না, এটা ধারাবাহিকভাবে চলছে, নির্বাচনের সময় এটা বেড়ে গেছে এবং অন্য সময়ও চলছে। আফসান ভাই আপনি তো অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আছেন, এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পাবলিক ডোমেইনে যে ধরনের গালাগালি করা হচ্ছে এটা সম্পর্কে আপনার কি মনে হয়?
ধন্যবাদ। যেহেতু আমি নিজে এই ধরনের গালিগালাজের শিকার, আমার মন্তব্য আর কি হতে পারে? পৃথিবীর সব জায়গায় হয়, আমাদের দেশে এটা অনেক প্রবল ভাবে হয়, এবং আমরা সম্ভবত এই মানে যেটাকে আমি বলবো জনপরিসরে কিভাবে কথা বলতে হয় বা ব্যবহার করতে হয় এটা আমরা অতটা জানি না। কিন্তু একই সাথে আমার মনে হয় এটাও আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সমাজটা কিন্তু সাংঘর্ষিক। যে কথাটা আনিস বলছিল, ওই যে ধর্ষণের ঘটনাটা এবং তারপরে গতকালও একটা পুলিশ যেটা করেছে, ছাত্রলীগের সঙ্গে পুলিশের মারপিট হয়েছে, 10 জন ধরা পড়েছে, এতে বোঝা যায় যে সাংঘর্ষিকতা। এবং নির্বাচনের সময় বেশ কিছু মানুষ মারা গেছে, অতএব এই দ্বন্দ্বপূর্ণ সমাজটাকে আমার বাস্তবতা স্বীকার করতে হবে এবং জানা দরকার কেন এটা হচ্ছে, এত প্রবল ভাবে কেন হচ্ছে। তো এই যে উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে এবং সবাই এটাকে সমর্থন করবে, তারও কিন্তু সমস্যা আছে, যেহেতু এই উন্নয়নটা কিন্তু অসম হয়েছে, এটা সকল দলিলে এসেছে। আমাদের দেশে বৈষম্য বেড়েছে, আমাদের দেশে কিছু মানুষ অসম্ভব বিত্তবান হয়েছে, নগরে দারিদ্র অনেক বেড়েছে, আগের চেয়ে বা দরিদ্র হচ্ছে না কিন্তু মানুষের অবস্থা সেই তুলনায় উন্নত হচ্ছে না, এই সব কারণে, এবং সবাই সমান সুবিধা পায় না। বড় কারণ যেটা মানুষের রাজনীতিবিদদেরকে ভোট দেয় তার একটা হচ্ছে যে বিপদে পড়লে তাকে রক্ষা করা হবে, তো তার মানে বিপদ পড়াটা খুব বাস্তবতার একটা অংশ হয়ে গেছে। এই রকম অবস্থা থেকে মানুষের উত্তরণটা মানুষে চায়, যখন মনে করে যে উত্তরণ হচ্ছে না তখনই তার মধ্যে ক্ষোভটা সৃষ্টি হয়। কিন্তু যেটা আমাদের দেশের লোকজন বিশ্লেষণ করতে গিয়ে এটা আওয়ামী লীগের সমস্যা অথবা বিএনপির সমস্যা বলেন, আমি মনে করি এটা আওয়ামী লীগ বিএনপি নয়, এটা যে শাসন ব্যবস্থা আছে তার সমস্যা। আমি ঠিক বলেছে যে শুধু কেবলমাত্র উন্নয়ন হলে হবে না, যে মোহাম্মদুল্লাহ সাহেব বলছিলেন উন্নয়নের সঙ্গে গণতন্ত্র নয়, আমি মনে করি সুশাসনের সম্পর্কটা সবচেয়ে বেশি। আপনাকে জানতে হবে যে আমার উপরে যদি কোনো বিপদ হয় আমি একটা বিচারালয় যাব, আমি সেখান থেকে বিচার ন্যায় বিচার পাবো, এই ধারণাটা কি আমাদের আছে? আমাদের দেশে লেখাপড়া করতে গেলে আমরা পরীক্ষাটা ঠিক মতো দিতে পারবো, আমার পরীক্ষার মানটা সম পরিমাণ হবে অন্যান্য দেশের সঙ্গে, যাতে আমি চাকরি পাই, আমি বাইরে গেলে যাতে উন্নত করতে হবে, এই বিষয়গুলোকে আমরা কম খেয়াল করছি এবং সমস্ত আমাদের মনোযোগ চলে গেছে কোন আওয়ামী লীগ জিতলো না বিএনপি জিতলো। আমি মনে করি এর ফলে যে যারা সবচেয়ে বেশি সুবিধা প্রাপ্ত হচ্ছে তারা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক দলের সদস্যরা, কারণ তারা তো বলতে পারে যে আমাকে ভোট দাও আমি সব সমাধান করে দেবো, কিন্তু সমাধানের জায়গাগুলোতে আমরা অংশগ্রহণ করছি না, আমরা কেবলমাত্র রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবার চেষ্টা করছি। রাজনৈতিক দল তো গোটা দেশের অবস্থাটা ঠিক করবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার যে জনপরিষদ চারদিক সেটার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দুর্বল হচ্ছে রাজনৈতিক দলগুলোর কারণে। এই জন্য আমি বলছি যে সামাজিক সম্পর্কগুলো যখন ভালো হবে সামাজিক গণমাধ্যমও তখন ভালো হবে।
ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আপনি আফসান চৌধুরী এবং আনিস আহমেদের সাথে কিছু যোগ করতে চান?
বিশদ ব্যাখ্যা করেছেন। এই সামাজিক মাধ্যম গুলো কিন্তু কেবল যে বাংলাদেশে তা না, পশ্চিমা জগতে এই যুক্তরাষ্ট্রে যেখানে আমরা থাকি সেখানেও বিরোধীদের সম্পর্কে অনেক সময় অত্যন্ত কটু মন্তব্য করেন। আমি এক দেশের রাষ্ট্রপতির কথা নাম উল্লেখ না করে বলতে পারি, তিনি সামাজিক মাধ্যমে তার মানে বিরোধী প্রতিপক্ষ সম্পর্কে কটু মন্তব্য করে থাকেন প্রায়শই। এটা দুঃখজনক। আমার মনে হয় মানে আমাদের দেশে যে সামাজিক মাধ্যমকে সংকুচিত না করার অবশ্য তেমন উপায় নেই, এমন একটা হয়েছে, কিন্তু আস্তে আস্তে লোক বুঝবে যখন সেটার সমালোচনা হবে এই ধরনের অপব্য ভাষার, তখন অন্যরা যদি সেটা ভদ্র ভাষায় বলেন যে এটা ঠিক না। আরেকটা হচ্ছে যে গণতান্ত্রিক আচরণকে যদি সম্প্রসারণ হওয়ার সুযোগ দেওয়া হয়, স্পেস দেওয়া হয় বিরোধী মতকে, সেটা তখন সামাজিক মাধ্যমেও প্রতিফলিত হবে বলে আমার ধারণা। যখন স্পেসটা কমে যায় তখন অনেকে ক্ষুব্ধ হয়ে ক্রুদ্ধ হয়ে এই ধরনের মন্তব্য করেন, এটাও একটা সত্য কথা। আর একটা হচ্ছে দেশে যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের জন্য প্রবাসীরা যেমন টাকা দিয়েছেন সেটা একটা কথা, কিন্তু রাষ্ট্রীয় নীতি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্র যদি সেই টাকাকে ঠিকমতো ব্যবহার না করে, সেই ধরনের পরিকল্পনা না নেই, ধরা যাক পদ্মা সেতু একটা হচ্ছে, এই ধরনের আরো কাজকর্ম হচ্ছে, এগুলোর জন্য তারা সেই সমাজের উন্নয়নের যে জিনিসগুলো দরকার, চালিকা শক্তি হিসেবে যেগুলো কাজ করবে, রাস্তাঘাট উন্নয়ন, রেলপথ উন্নয়ন, শিক্ষার সম্প্রসারণ, বৃদ্ধদের ভাতা দেওয়া ইত্যাদি নানা ধরনের ভালো কাজগুলো যদি সরকার উদ্যোগী হয়ে না করে, তাহলে সেগুলো বাধাগ্রস্ত এবং সামগ্রিক পরিস্থিতির উপর প্রভাব রাখে। এইবারে অন্য একটা কথা বলতে চাই, সেটা হলো এত কম হওয়ার কারণে বিরোধী দল বঙ্গবন্ধুর আমলে 73 সালে যখন বাংলাদেশে নির্বাচন হয়েছিল, বিরোধী দলের মাত্র অল্প 2-4 জন সেখানে সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেটা তখনকার পরিস্থিতি অত্যন্ত আন্ডারস্ট্যান্ডেবল। যে দলের যে নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন বিরোধী দল থাকার কথা না, বিরোধী দলের প্রতি সমর্থন থাকার কথা না। সেখানে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে সুরঞ্জিৎ সেনগুপ্ত সিলেট থেকে এবং চাঁদপুর থেকে লাস্ট নাম মোল্লা সাহেব নির্বাচিত হয়েছিলেন, তারা খুব সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু 2-4 জনের সক্রিয় ভূমিকা তারা বলবেন, তাদেরকে বলার সুযোগ দেওয়া উচিত, যেহেতু সংখ্যা কম, 7 জন তারা যদি সংসদে আসেন তাদেরকে বেশি করে সুযোগ দেবেন বলে স্পিকার এবং সরকারি দল এটা আমরা আশা করব। কিন্তু শক্তি এত দুর্বল হয়ে গেলে সরকারকে এই বিরুদ্ধ মতামত শুনবার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্পেশালি জেনুইন মিডিয়া, যে টেলিভিশন, নিউজ পেপার, এগুলোকে বেশি করে মত প্রকাশের স্বাধীনতার সুযোগ বেশি বেশি করে দেওয়া, সংকোচন নীতি নেওয়া। আরেকটা হচ্ছে, আমার মনে হচ্ছে এইবারে বাংলাদেশ চিন্তা করা উচিত যে অনেকগুলো নির্বাচনে, এক নির্বাচনে আওয়ামী লীগ 33 আসন পেল কয়েক বোধহয় 2001 সালের, আর এক গত নির্বাচনে এই 8 সালের নির্বাচনে বিএনপি সম্ভবত পেল 30-32 আসন। এই কিন্তু তাদের ভোট সংখ্যা অত কম না, যে 1/10 বা 1/8 ছিল তা না, ফলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করে সম্ভবত আরেকটা বাইক্যামেরাল লেজিসলেচার একটা করা যেতে পারে, যে একটা পরিষদ থাকবে যেখানে যে দল যত পার্সেন্ট ভোট পেয়েছে তার ভিত্তিতে ওই ওই পরিষদের 50% আসন পূর্ণ করা হবে, বাকি 50% অন্যান্য দেশে, ভারতে বা অন্যান্য দেশে যখন বিশিষ্ট সমাজ সেবকদের মধ্য থেকে বা অন্যান্য ইম্পর্টেন্ট সমাজের বিভিন্ন ট্রেড ইউনিয়ন অন্যান্য অংশের প্রতিনিধিত্ব হিসেবে একটা সিস্টেমের মাধ্যমে নেওয়ার ব্যবস্থা।
নিশ্চয়ই নিশ্চয়ই। আফসান চৌধুরী, আপনার কাছে আসছি। জি বলুন, আনিসা আহমেদ বলুন।
না, আমি এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটা কথা বলি। সোশ্যাল মিডিয়াতে বহু হয়তো অশালীন আসছে, আমি মন্তব্যের দিকে নজর দিচ্ছি না, কিন্তু এটাও ঠিক যে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দ্রুত খুব ভুল খবর ভাইরাল হয়ে যায় এবং মাঝে মাঝে ইনবক্স গুলোতেও আমরা পাই যে এই বিষয়টিকে ভাইরাল করে দিন, যার কোনো হয়তো ভিত্তি নেই। আমরা জানি যে সম্প্রতি নিরাপদ সড়কের জন্য স্কুলের বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল, তারা কষ্ট করেছে, তারা আইন শৃঙ্খলা আনার চেষ্টা করেছে, যদিও পুরোটা তো সফল হয়নি, কিন্তু সেই আন্দোলনের সময়ও আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভুল খবর দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো বিশেষ দলের দপ্তরে মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, ছেলেদেরকে হত্যা করা হয়েছে, পরে প্রমাণিত হলো যে এগুলো সত্য নয়। তো এই যে ভাইরাল হয়ে গেল, উত্তেজনা সৃষ্টি হলো, এই উত্তেজনার মাধ্যমে কিন্তু এই ভায়োলেন্সটা আরো কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেখানে সোশ্যাল মিডিয়ার চেক অ্যান্ড ব্যালেন্স কিভাবে হবে সে কথা আমার জানা নেই, কিন্তু বোধহয় আমাদের নিজেদের বুদ্ধি বিবেচনা খাটানোটা খুব প্রয়োজন।
সম্প্রতি এই ক্ষেত্রে যদি মেইন মিডিয়া যেগুলো সেগুলোকে যথেষ্ট স্পেস দেওয়া হয়, তাদের অধিকার সংকোচন না করা হয়, তাহলে ওই সমস্ত অপপ্রচার বন্ধ হতে সবচেয়ে বেশি সহায়ক হবে।
নিশ্চয়ই। মোহাম্মদুল্লাহ সৈয়দ, মোহাম্মদুল্লাহ আপনাকে ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আর 5 মিনিট হাতে আছে সময়। এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যেমন আজকে সব দেশেই আইডি ব্যবহার করা হয়, সেটা ড্রাইভিং লাইসেন্স আইডি হতে পারে, জাতীয় পরিচয়পত্র হতে পারে, কেন ব্যবহার করা হয়, কারণ হচ্ছে যাতে একটা মানুষ তার ঠিকানা কোথায়, সে কোথায় আছে, সেই জিনিসগুলো যেন নিশ্চিত হওয়া যায়। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে একজন মানুষ 10টা, 20টা, 100টা ফেক অ্যাকাউন্ট খুলতে পারেন, ফলে তিনি সেই সব ফেক অ্যাকাউন্টের পেছনে বসে যে কোনো কথা বলে উস্কে দিতে পারেন মানুষকে, ভুল তথ্য দিতে পারেন অথবা গালাগাল দিতে পারেন, কিন্তু তার কোনো জবাবদিহিতা নেই, কারণ তাকে আপনি খুঁজে বের করতে পারছেন না, কারণ ফেসবুক আইডির জন্য আপনার নাম ঠিকানা কিছুই প্রয়োজন হচ্ছে না, মিথ্যে তথ্য দিয়ে সেটা করা যাচ্ছে, এবং সেই সুযোগটা কিন্তু মানুষ নিচ্ছে, যেই কারণে ইদানিং এই পশ্চিমে যেখান থেকে ফেসবুক শুরু হয়েছে সেখানে চিন্তা ভাবনা করা হচ্ছে যে ফেসবুকে যাতে ফেক অ্যাকাউন্ট না করা যায় সেটার জন্য কি করা যায়। কিছুক্ষণ আগে আমাদের ফেসবুকে একটি মন্তব্য এসেছে, বলা হচ্ছে যেমনটি বলেছিলেন ডক্টর কামাল হোসেন, নির্বাচনের পরপরই বলেছিলেন যে পুনর্নির্বাচন তিনি দাবি করেন। খুব সংক্ষেপে আফসান ভাই, পুনর্নির্বাচনের এই দাবি, আমাদের একজন শ্রোতা জিজ্ঞেস করছেন পুনর্নির্বাচন কি করা যায়, আপনি কি মনে করেন খুব সংক্ষেপে?
ধন্যবাদ। ইলেকশন কমিশন নিজেই জানিয়ে দিয়েছে যে পুনর্নির্বাচন করা অসম্ভব এবং এটা অবাস্তব একটি দাবি। এখন নির্বাচিত হয়ে গেছে মানুষ, বিশাল একটা জয় দিয়েছে, সেটাকে কেন বাদ দেবে, কিসের ভিত্তিতে? সরকার, প্রধানমন্ত্রী সবাই জানিয়ে দিয়েছে যে খুব ভালো নির্বাচন হয়েছে, অথবা আমার মনে হয় এটা মানুষের ক্ষোভ থেকে এই বিষয়টা সামনে আসছে।
আমি যেমনটা বলছিলাম, জি আমি যেমনটা
মিডিয়া বলি যে, জি বলুন
না, ঠিক আছে আপনি বলুন প্লিজ।
না, আমি বলছি যে সোশ্যাল মিডিয়ার অনেক খারাপ দিক আছে, সবকিছুর খারাপ দিক আছে, কিন্তু আমার মনে হয় এটা একটা বিশাল বাস্তবতা। ওই বাস্তবতার সঙ্গে ধরুন 10 বছর হলো বা 20 বছর হলো আমাদের যে সমাজে বা দুনিয়ার সমাজে সোশ্যাল মিডিয়া এসছে, আমরা এখনো এটা অভ্যস্ত হতে পারিনি, ভদ্রলোক হতে পারিনি। পশ্চিমে গাড়ি যখন মানুষ চালায় তারা অত্যন্ত নিয়ম কানুন মেনে চালায়, বাংলাদেশে যখন গাড়ি চালায় নিয়ম কানুন যে আছে এটা দেখলে বোঝা যায় না। অতএব আমার মনে হয় অভ্যস্ততার একটা বিষয় আছে, আমরা হয়তো কিছুটা আইনের আমাদের প্রয়োজন, কিছুটা শাসনের প্রয়োজন, কিছুটা সামাজিক চরিত্র গঠনের প্রয়োজন।
একটা কথা বারবার মানুষ আলোচনা করছেন বাংলাদেশের মানুষ, সেটা হচ্ছে যে অনেক কম আসন পেয়েছে ঐক্যফ্রন্ট, কিন্তু অনেক বেশি আসন পেয়েও 91, 96, 2001 কিন্তু বিরোধী দল দেশে সেইভাবে গঠনমূলক ভূমিকা রেখেছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তারা সংসদ বর্জন করেছেন, তারা 174 দিন হরতাল হয়েছিল 91 থেকে 96 এর সময়। তো এখন আমরা এই যে একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা সেটা নতুন করে চিন্তা করার সময় এসছে, কারণ হয়তো আজকে ঐক্যফ্রন্ট যদি 100টা সিটও পেত তাহলে হয়তো আমরা দেখতাম সেই আবার হরতাল এবং সেই সংসদ বর্জন, কিন্তু এর বাইরে গিয়ে কি ধরনের কার্যকর বিরোধী দলীয় ভূমিকা রাখা যেতে পারে বলে মনে করেন? খুব সংক্ষেপে মাহমুদুল্লাহ।
না, এর মানে এই না যে বিরোধী দল সংসদ বর্জন করেছে, দায়িত্বহীন আচরণ করেছে বলেই তাদের অনেক আসন পাওয়া বিপজ্জনক, এটা হওয়া উচিত না।
সেটা আমি বলছি,
তারাও আমাদের দেশ সমাজে তাদের ব্যবহার, সমাজের লোক তাদের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করবে। আমি বারবার ইম্পর্টেন্স দেব মিডিয়াকে গুরুত্ব দেওয়ার জন্য। মিডিয়ার স্বাধীনতা বাড়লে এগুলার সমালোচনা হবে, নিন্দা হবে, জনগণের ভিতর থেকে সমালোচনা হবে, তখন তারা আরো সংযত হবে। ফলে গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা, যথাসম্ভব পূর্ণ স্বাধীনতা এবং স্পেস দিলে, এবং বিরোধী দলকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যদি স্পেস দেওয়া হয় তাহলে ওই ধরনের আচরণ কমে যাবে। আর শেষ একটি সেন্টেন্স আমি অ্যাড করব, এবারে দেখছি সরকার আওয়ামী লীগ যে তারপরে সরকারি রাষ্ট্রীয় কার্য চাকুরিতে বহাল ব্যক্তিরা যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন, আমার কাছে এটিতে একটু অস্বস্তি বোধ করছি। সরকারি চাকরিতে যারা বহাল থাকেন তাদের এই ধরনের সম্ভবত এটা সঠিক হচ্ছে না।
আনিস আহমেদ, বিরোধী দলের জন্য কার্যকর ভূমিকা রাখার বিকল্প আর কি আছে খুব সংক্ষেপে?
বিরোধী দল কার্যকর ভূমিকা রাখতে পারে, গণতান্ত্রিক ভাবে তাদের দাবি দাওয়া পেশ করতে পারে। তারা যে কথাটা এর আগেও বলা হয়েছে যে সংখ্যাটা বড় কথা নয়, তারা সৎভাবে সততার সঙ্গে সংসদে তাদের প্রস্তাব রাখতে পারে, মিটিং মিছিলের সুযোগ দিতে হবে। অর্থাৎ সরকারকে বিরোধী দলের যে স্পেস দিতে হবে, সরকার যদি সেই স্পেস দিতে না পারে তাহলে জনগণের মধ্যে কিংবা বিরোধী দল অর্গানাইজ করে এক ধরনের বিস্ফোরণও করতে পারে, সেটা যাতে না হয়। সেই জন্যই বলছি যে সরকারের সিদ্ধান্তটাই হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধান্ত, যারা ক্ষমতাসীন, যারা সংখ্যাগরিষ্ঠ, যে তাঁদেরকে সংখ্যালঘু যে যারা আছেন সংসদের ভেতরে তাদেরকে সুযোগ দিতে হবে, এবং তাদের গঠনমূলক প্রস্তাব থাকলে অবশ্যই সেটা শুনতে হবে। এইভাবেই কিন্তু বিরোধী দল তার ভূমিকা পালন করতে পারে। দু একটা প্রস্তাব যদি চলে আসে এবং সরকার যদি ওটা ওগুলো মেনে নেয় যথার্থ হলে, তাহলে কি বিরোধী দল একটা আস্থা পাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিরোধী দলকে একেবারে গ্রাসরুট লেভেলে, তৃণমূল লেভেলে জনগণের সঙ্গে তাদের সংযোগ স্থাপন করতে হবে।
অনেক ধন্যবাদ আনিসা আহমেদ, আফসান চৌধুরী, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের হ্যালো ওয়াশিংটন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর বাজনা বদলেই আপনারা বুঝতে পারছেন এবারে সংবাদ শোনার পালা। সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরুদ্দিন।
জি, এবং শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট দিয়ে।
ভারতের দক্ষিণ প্রান্তে কেরালার শবরীমালা মন্দির কর্তৃপক্ষ যখন দুই মহিলার প্রবেশ ও পূজা দেওয়ার জেরে ধর্মীয় অসহিষ্ণুতা প্রদর্শন করলেন, দরজা খোলার আগে তারা মন্দির তথাকথিত শুদ্ধ করে নিয়েছেন এবং প্রতিবাদে আগামীকাল সমগ্র কেরালা রাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছেন, তখন দেশের পশ্চিম প্রান্তে রাজস্থানের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী সালেহ মাহমুদ জয়সলমের জেলার পোখরানে একটি শিব মন্দিরে গিয়ে বিশেষ রুদ্রাভিষেক পুজো দিয়ে এসেছেন। মন্দিরের পুরোহিত মধু চাঙ্গানি জানান, উনি আগেও এই মন্দিরে পুজো দিয়েছেন। ওই অঞ্চলের সিন্ধি মুসলিম ধর্মগুরু গাজী ফকির, যিনি হিন্দু মুসলমান দুই সম্প্রদায়েরই শ্রদ্ধার পাত্র, সালে তাঁরই পুত্র, তিনি বলেন, পশ্চিম রাজস্থানে বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, আমি নিজস্ব বিশ্বাস থেকে পুজো দিই, হিন্দুরাও আজমের শরীফে গিয়ে দরগায় চাদর চড়িয়ে আসেন, এটাই তো স্বাভাবিক। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এখন অন্যান্য শিরোনাম সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি নেতৃবৃন্দকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউসের বক্তব্য মোতাবেক যেটা কিনা হবে সীমান্ত নিরাপত্তা বিষয়ে অবহিতকরণ সমাবেশ, এটা হবে আজ বুধবার দিন, আংশিক সরকার বন্ধের দ্বাদশ দিনে। এ সমাবেশে সেনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল উপস্থিত রইবেন বলে ধারণা করা হচ্ছে, তবে এ বৈঠকে সেনেট সভার সংখ্যালঘু দলের নেতা চাক সুমার অথবা তার ডেমোক্রেট দলীয় সতীর্থরা এবং সেই সঙ্গে কংগ্রেস প্রতিনিধি পরিষদের স্পিকার হতে চলেছেন যিনি, সে ন্যান্সি পেলোসি হাজির থাকবেন কিনা বা দুপক্ষ এই বৈঠককে সরকার বন্ধ খতম করে পুরোদস্তুর সরকারি কাজকর্ম আবার আরম্ভ করানোর সুযোগ হিসেবে ব্যবহার করবেন কিনা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল প্রহরীরা গতকাল মঙ্গলবার সান ডিয়েগো সীমান্তের কাছে সীমান্ত বেড়া লঙ্ঘনের চেষ্টা চালাচ্ছিল, এমনি প্রায় আড়াই অভিবাসীকে আটকাতে মরিচ গুঁড়ার স্প্রে ছিটিয়েছে, কাঁদানে গ্যাস মেরেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগীয় কর্মী এবং সীমান্ত সুরক্ষা দল বলছে ওই অভিবাসীরা সীমান্ত বেড়া ডিঙানোর বা তার নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে এগুনোর চেষ্টা করছিলেন, তবে মঙ্গলবারই জারি করা এক বিবৃতিতে বলা হয় সীমান্ত ডিঙিয়ে যুক্তরাষ্ট্র ঢোকবার চেষ্টা করছিলেন তারা নয়, ইট পাথর নিক্ষেপকারী অভিবাসীদের লক্ষ্য করেই ওই কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম রেকর্ড সংখ্যায় একটানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছেন। ইতিমধ্যে রবিবারের সাধারণ নির্বাচনে তাঁর দলের বিপুল সংখ্যাধিক্য বিজয় সহিংসতা ও ভোট কারচুপির কলুষ লিপ্ত বলেও শোনা যাচ্ছে। ভোট প্রাপ্তির ব্যাপারে ভোটারদের উপর জোর জবরদস্তির অভিযোগ যেমন শোনা যাচ্ছে, তেমনি শোনা যাচ্ছে ক্ষমতাসীন দলের তরফের সমর্থকদের দ্বারা বিরোধী দলের পোলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে না দেবার অভিযোগও। সর্ববৃহৎ বিরোধী দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্টের তরফ থেকে রবিবারের নির্বাচনকে বাতিল ঘোষণার দাবি তোলা হচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান কামাল হোসেন দেশে ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, হাস্যকর নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করি, নির্দল সরকারের অধীনে নতুন করে ফের নির্বাচন হতে হবে। নির্বাচন কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আর একটা নির্বাচন হতেই পারে না। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে দুই নারী ঋতুমতী রমণী মন্দিরে ঢুকতে পারবেন না। শতাব্দী প্রাচীন এই নিষেধাজ্ঞা ভেঙে মন্দিরে প্রবেশ করলে পর প্রতিবাদ বিক্ষোভের ঝড় উঠেছে প্রচণ্ড জোরে।
আর এই সঙ্গে শেষ হল ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন টমাস ব্লন্ডেড এবং ফেসবুকে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.